বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 18 আগস্ট, 3 ভাদ্র এবং ফার্সি 27 মুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই শুনবেন ইসরায়েল তুরস্কের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং দ্বিতীয় অংশে থাকবে দৈনিক 300 টাকা মজুরির দাবিতে বাংলাদেশের চা শ্রমিকদের চলমান ধর্মঘট সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের রেড লাইন মানলে এবং অর্থনৈতিক সুবিধা নিশ্চিত হলে পরমাণু চুক্তি হবে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। কয়েক বছরের কূটনৈতিক টানাপড়েনের পর স্বাভাবিক সম্পর্কে ফিরে গেল ইসরায়েল ও তুরস্ক, ইসলামী জিহাদের নিন্দা। বাংলাদেশের ডলার সংকটের দায়ে 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এবং বহিরাগতদের ভোটাধিকার দিয়ে জম্মু কাশ্মীরের জনগণকে ক্ষমতাহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে, মুফতি মেহবুবার অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরানের রেড লাইনের প্রতি যদি সম্মান দেখানো হয় এবং অর্থনৈতিক সুবিধাগুলো নিশ্চিত করা হয়, তাহলে 2015 সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করা হবে। গতকাল আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরানের দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে আমেরিকা সহ অন্য পক্ষের কাছে তুলে ধরা হয়েছে এবং তেহরান এখন এ বিষয়ে জবাবের অপেক্ষায় আছে। তিনি বলেন, পরমাণু সমঝোতায় ফেরার আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমাদের রেড লাইনগুলোর প্রতি সম্মান দেখানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হবে এবং আমরা অর্থনৈতিকভাবে সুবিধা পাচ্ছি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এই বিষয়গুলো চূড়ান্ত হয় তাহলে বাকি ইস্যুগুলো নিয়ে আলোচনা করা যাবে। চলতি মাসের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়ন সংশোধিত একটি প্রস্তাবনা ইরানের কাছে উত্থাপন করেছে এবং সোমবার তার জবাব দিয়েছে তেহরান। এখন আমেরিকা এবং অন্য পক্ষগুলোর জবাবের উপর নির্ভর করছে পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়টি। এরপরদিন ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিত করেছে যে তারা ইরানের জবাব হাতে পেয়েছে। ইরানের বিচার বিভাগের মানবাধিকার পরিষদের সচিব কাজেম গারিবাবাদি বলেছেন, অন্যায়ভাবে ইরানি নাগরিক গ্রেপ্তারের পদ থেকে আমেরিকাকে সরে আসতে হবে, আটক ইরানিদের দ্রুত মুক্তি দিতে হবে। তিনি আজ টুইটার বার্তায় একথা বলেন। গারিবাবাদি আরও বলেন,
মার্কিন যুক্তরাষ্ট্র অমানবিক ও অবৈধ নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর অজুহাতে বহু নিরপরাধ ইরানি নাগরিককে আটক করেছে। গারিবাবাদী মানবাধিকার পরিষদের সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়াদি সংক্রান্ত বিভাগের প্রধানের পদেও রয়েছেন। তিনি বলেন, নিরপরাধ ইরানি নাগরিকদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমেরিকায় আটক ইরানিদের মানবেতর জীবন সম্পর্কে তিনি বলেন, একজন ইরানিকে একটি অ্যাপার্টমেন্টে আটকে রাখা হয়েছে এবং ওই অ্যাপার্টমেন্টের ভাড়া পর্যন্ত তাকে দিতে বাধ্য করা হচ্ছে। অমানবিক পরিবেশে তাকে আটকে রাখা হয়েছে। বেশ কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে স্বাভাবিক সম্পর্কে ফিরে গেল ইহুদিবাদী ইসরায়েল ও তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসুগ্লু গতকাল এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে তুরস্ক ও ইসরায়েল পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠিয়েছে। চাভুসুগ্লু আঙ্কারা সফররত কিরগিজ পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, আমরা তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছি। দুই পক্ষ তাদের রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের অর্থ এই নয় যে তুরস্ক ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সমর্থন জানানো থেকে পিছিয়ে আসবে। চাভুসুগ্লুর আগে ইহুদিবাদী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বুধবারই এক বিবৃতিতে জানান, তেল আবিব আঙ্কারা সম্পর্ককে অন্যরকম উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। তুরস্ক ও দখলদার ইসরায়েলের মধ্যে রাষ্ট্রদূত বিনিময়ের কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। আজ ইসলামী জিহাদের মুখপাত্র তারিক সালমি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের অব্যাহত হত্যা নির্যাতন ও দখলদারির মাঝেই রাষ্ট্রদূত বিনিময়ের এই ঘটনা ঘটল, যা দখলদারদেরকে আরও বেশি অপরাধ ঘটাতে উৎসাহ যোগাবে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো মুসলিম বা আরব দেশের যে কোনো ধরনের সম্পর্ক তা ফিলিস্তিনি জনগণের দেহে ছুরিকাঘাতের সামিল। ইসরায়েল ও তুরস্ক গতকাল আনুষ্ঠানিকভাবে দুই দেশে নিযুক্ত পরস্পরের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে সম্পর্ককে পূর্ণমাত্রায় নিয়ে গেছে। গত মার্চ মাসে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজক তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট রাজব তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের মাধ্যমে আঙ্কারা ও তেল আবিবের এক দশকেরও বেশি সময়ের উত্তেজনাকর সম্পর্ক প্রশমিত হয়ে আসে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে ডলার সংকটের মুখে অতিরিক্ত মুনাফা করে বাজার অস্থিতিশীল করার দায়ে দেশি বিদেশি 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে ডলার সংকটের মুখে অতিরিক্ত মুনাফা করে বাজার অস্থিতিশীল করার দায়ে দেশি বিদেশি 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিকট ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এসব ব্যাংকের ট্রেজারি প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই 6টি ব্যাংক হল বাংলাদেশের ডাচ বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি সিটি, ব্র্যাক ও বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গতকাল বুধবার ব্যাংকগুলোর MD-দের এই চিঠি দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, 6 MD-কে দেওয়া নোটিশে বাজার অস্থিতিশীল করার ক্ষেত্রে নিজ নিজ ব্যাংকের কারা দায়ী তা জানাতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক পরিদর্শন টিম পাঠিয়ে তদন্ত শেষে উল্লেখিত ব্যাংকের ডলার কেনাবেচার তথ্য পর্যালোচনা করে। পর্যালোচনায় বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক ডলার কেনাবেচা করে এক মাসে 400% পর্যন্ত মুনাফা করেছে, যার মাধ্যমে ডলারের বাজারকে আরও অস্থিতিশীল করে তোলা হয়। উল্লেখ্য, আমদানি খরচ বেড়ে যাওয়ায় গত মে মাস থেকে দেশে ডলারের সংকট চলছে। রপ্তানি ও প্রবাসীদের রেমিটেন্স দিয়ে আমদানির দায় শোধ করা কঠিন হয়ে পড়ে, এ কারণে বেড়ে গেছে ডলারের দাম। চলতি মাসে 16 দিনে $117 কোটি রেমিটেন্স এসছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 16.30% বেশি। কমেছে LC খোলার হার, সব মিলিয়ে অনেক বেড়ে যাওয়া ডলারের দাম কিছুটা কমেছে। গতকাল বুধবার ব্যাংকগুলো আমদানিতে 108 টাকা পর্যন্ত দর নিয়েছে। খোলাবাজারেও ডলারের দর 110 টাকায় নেমেছে। রপ্তানিকারক ও রেমিটারদের কাছ থেকে কিনেছে 104 থেকে 105 টাকা দরে। সম্প্রতি আমদানি ডলারের সর্বোচ্চ দর ওঠে 112 টাকায় আর খোলা বাজারে 119 টাকা পর্যন্ত। এদিকে বাজারে আরও স্থিতিশীলতা আনতে ব্যাংকের পর গতকাল মানি চেঞ্জারগুলোর প্রতি ডলারের সর্বোচ্চ 1.5 টাকা মুনাফার সীমা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের সাথে ব্যাংকের প্রধানদের নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা বৈঠক করে সিদ্ধান্ত নেয় ডলার কেনাবেচার মধ্যে সর্বোচ্চ 1 টাকা পার্থক্য থাকবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব জানিয়েছে, রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের উপর যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের 5 জন নিহত হয়েছে, সে ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী, তার নাম রাকিব হোসেন। ওই ব্যক্তির ক্রেন চালানোর লাইসেন্স ছিল না। আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গার্ডার চাপায় 5 জন নিহতের ঘটনায় এরই মধ্যে 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে রাকিব ও ক্রেনের মূল চালক আলামিন হোসেনও রয়েছেন। নিরাপত্তার জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী সহ 10 জনকে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ি, কালশি, সাভার এবং গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দুর্ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছে বলে জানিয়েছে র্যাব। জম্মু কাশ্মীরে 20-25 লাখ ভোটার বৃদ্ধির পূর্বাভাসের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন। তিনি বলেছেন, বহিরাগতদের ভোটাধিকার দিয়ে জম্মু কাশ্মীরের জনগণকে ক্ষমতাহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে 20-25 লাখ ভোটার বৃদ্ধির পূর্বাভাসের মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছেন। তিনি বলেছেন, বহিরাগতদের ভোটাধিকার দিয়ে জম্মু কাশ্মীরের জনগণকে ক্ষমতাহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আজ বৃহস্পতিবার ওই মন্তব্য করেন। পিডিপি সভানেত্রী, যিনি আগে রাজ্য সরকারে বিজেপির মিত্র ছিলেন, তিনি বলেন, জম্মু কাশ্মীর বিজেপির পরীক্ষাগারে পরিণত হয়েছে। বিজেপি পিছনের দরজা দিয়ে পরিবর্তন আনতে চাচ্ছে। তিনি বলেন, এটা নির্বাচনী গণতন্ত্রের কাফনের শেষ পেরেক। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, এখানে বাইরে থেকে 25 লাখ বিজেপি ভোটারকে আনা হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ভারতকে বেছে নিয়েছিল, তারা ধর্মনিরপেক্ষ ভারতের অংশ হতে চেয়েছিল, কিন্তু মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়েছে, সবই বিজেপির স্বার্থে হচ্ছে। এই নিয়ে ন্যাশনাল কনফারেন্সও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেছে। ভোটার তালিকায় অস্থানীয়দের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের ঘোষণা নিয়ে আলোচনা করতে সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডাক্তার ফারুক আবদুল্লাহ সমস্ত রাজনৈতিক দলের একটি বৈঠক ডেকেছেন। আজ বৃহস্পতিবার সেখানকার মুখ্য নির্বাচনী কর্মকর্তা হৃদেশ কুমার বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। জম্মু কাশ্মীরে কর্মরত সশস্ত্র বাহিনীর জওয়ানরাও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। এছাড়া বাইরের থেকে আসা চাকুরিজীবী শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, এই নয়া সিদ্ধান্তের ফলে কমপক্ষে 25 লাখ নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে। ওই ঘোষণার পরেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লাহ, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাদের অভিযোগ, ভিন রাজ্য থেকে ভোটার আমদানি করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়ান বলেছেন, তাইওয়ানে ব্রিটিশ এবং মার্কিন সরকারের হস্তক্ষেপের কারণে একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি বলেছেন, ব্রিটেন, চীন এবং আমেরিকার সম্পর্কের মাঝখানে তাইওয়ান নিয়ে একটি ছেদ রেখা পড়েছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা গার্ডিয়ানের মন্তব্য কলামে চীনেরা শুধু এসব কথা বলেছেন, এতে তাইওয়ানের ব্যাপারে চীন সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, তাইওয়ান এখন চীন, আমেরিকা এবং ব্রিটেনের কাছে পরশপাতর হয়ে উঠেছে। তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমেরিকা তাইওয়ানকে ত্রুপের তাস হিসেবে ব্যবহার করছে এবং এজন্য স্বশাসিত দ্বীপটির কাছে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করছে এবং তাইওয়ানের নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নত করে এক চীন নীতি থেকে সরে আসছে। আমেরিকার এই পথ অনুসরণ করা ব্রিটেনের উচিত হবে না বলে চীনের রাষ্ট্রদূত তার বক্তব্য কলামে উল্লেখ করেছেন। গার্ডিয়ানে প্রকাশিত এই কলামে চীনা রাষ্ট্রদূত আরও বলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ দেশটির কয়েকজন আইন প্রণেতা তাইওয়ান সফরের কারণে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি ঘাঁটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 90 জন বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। আজ নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ একথা ঘোষণা করেন। তিনি বলেন, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরে বিদেশি ভাড়াটে সেনাদের একটি অস্থায়ী ঘাঁটিতে রাশিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে নিক্ষেপযোগ্য অত্যন্ত নিখুঁত ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালালে এসব ভাড়াটে নিহত হয়। এছাড়া রাশিয়ার বিমান বাহিনীর হামলায়ও ইউক্রেনের সেনা হতাহত ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। এতে 80 জন সেনা নিহত এবং 50 জন আহত হয়। মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ বলেন, চলতি মাসে রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের ঘাঁটি এবং বিদেশি যোদ্ধাদের শিবিরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে অনেক সেনা ও বিদেশি ভাড়াটে হতাহত হয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন দেশের প্রতি সেনা পাঠানোর অনুরোধ জানান এবং তার অনুরোধে সাড়া দিয়ে পোল্যান্ড, কানাডা এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার যোদ্ধা ইউক্রেনে প্রবেশ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী আমেরিকা থেকে পাওয়া যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার কার্যকারিতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে আমেরিকার দেওয়া AGM-88 হার্ম ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইউক্রেনকে দেওয়া কোনো ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টাতে পারেনি। এ অবস্থায় ইউক্রেন নতুন করে পাওয়া AGM-88 হার্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে। তবে এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের জোয়ার পাল্টে দিতে পারবে বলে মনে হয় না, এমন মন্তব্য করা হয়েছে বিজনেস ইনসাইডার পত্রিকায় গতকাল প্রকাশিত একটি কলামে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অনেক গোপনীয়তার পর তুরস্ক ও ইসরায়েল শেষ পর্যন্ত রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল। এরদোগানের এ পদক্ষেপ মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী তুরস্কের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং এরই অংশ হিসেবে তুরস্ক ও ইসরায়েল পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠানোর খবর দিয়েছেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গত 2 দশক ধরে ইসরায়েলের আগ্রাসন ও অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন দেওয়ার দাবি করে আসছে। এমনকি প্রেসিডেন্ট এরদোগান তার দাবির সমর্থনে লোক দেখানো কিছু কাজও করেছে। এ কারণে ধারণা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে এরদোগান যত বড় কথাই বলুক না কেন, এসবেরই উদ্দেশ্য জনমতকে ধোকা দেয়া। বাস্তবতা হচ্ছে, গত 2 দশকে এরদোগান ফিলিস্তিনিদের সমর্থনে শুধু ফাঁকা বুলি ছেড়েছে, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। তুরস্কের গণমাধ্যমগুলোই একথা ফাঁস করে দিয়েছে যে তুরস্ক ও ইসরায়েল আর্থরাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের জন্য দীর্ঘদিন ধরে গোপনে আলোচনা চালিয়ে আসছে। রাষ্ট্রদূত পাঠানোর মাধ্যমে সেই সম্পর্কটা এখন প্রকাশ্যে চলে এসেছে। আরও দুঃখজনক ঘটনা হচ্ছে, গত কয়েক বছরে তুরস্ক সরকার সেদেশে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনের রাজনৈতিক নেতাদের যাবতীয় তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছে বলে ব্যাপকভাবে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েল যখন খুব দুর্বল অবস্থায় এসে পৌঁছেছিল, ঠিক তখন এরদোগান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ নেয় এবং এভাবে সমূহ বিপদ বা পতনের হাত থেকে ইসরায়েলকে উদ্ধার করে এরদোগান। এ অবস্থায় তুরস্কের রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে, 2023 সালে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্যই এরদোগান ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। যাই হোক, ইসরায়েল ও তুরস্ক এমন সময় সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নিল যখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহল মনে করছেন এতে করে ফিলিস্তিনিরা দুর্বল হয়ে পড়বে এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসিও তার অবস্থান হারাবে। অন্যদিকে বর্ণবাদী ইসরায়েলের অবস্থান আরও শক্তিশালী হবে। এ কারণে এরদোগানের এই পদক্ষেপ মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিবাদী আবার বাংলাদেশ প্রসঙ্গ। দৈনিক 300 টাকা মজুরির দাবিতে বাংলাদেশের চা শ্রমিকদের ধর্মঘট গত 5 দিন ধরে অব্যাহত রয়েছে। এ সম্পর্কে চা বাগানগুলোর শ্রমিক এবং মালিকদের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দৈনিক 300 টাকা মজুরির দাবিতে বাংলাদেশের চা শ্রমিকদের ধর্মঘট গত 5 দিন ধরে অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে দৈনিক 120 টাকা মজুরিতে কাজ করছেন চা বাগানের শ্রমিকরা। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকা অত্যন্ত অপ্রতুল, তাই মজুরি 300 টাকা করার দাবিতে 9 থেকে 11 আগস্ট পর্যন্ত তারা দৈনিক 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করে। 11 আগস্ট সন্ধ্যায় হবিগঞ্জে 10 জন শ্রমিক নেতার সঙ্গে শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের কর্মকর্তারা বৈঠকে বসলেও আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই শনিবার থেকে টানা ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। বুধবার রাজধানীর বিজয়নগরে শ্রমভবনে চা বাগান মালিক ও শ্রমিক নেতাদের সাথে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর বৈঠক হয়। প্রায় 15 ঘন্টার মতো ত্রিপক্ষীয় বৈঠকের পরও কোনো সমঝোতা হয়নি, ফলে চলমান ধর্মঘটও প্রত্যাহার করেনি শ্রমিকরা। এ অবস্থায় অচল হয়ে পড়েছে চা বাগানগুলো।
কোনো সমাধান হয় নাই, তারা 140 টাকা দিবে বলে বলেছেন, কিন্তু সেটাকে আমরা মানি নাই। আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা আন্দোলনে আছি, আমাদের সারা বাংলাদেশ আন্দোলন চলমান আছে। আমরা এখন আজকে আমাদের বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দকে নিয়ে আমরা কীভাবে আন্দোলনটা আরও জোরদার করা যায়, কীভাবে সমাধানে যাওয়া যায়, সে ধরনের আলোচনা আমরা করব।
তবে চা বাগান কর্তৃপক্ষ দাবি করছেন, চা শিল্প এখন আর লাভজনক খাত নয়। দেশে উৎপাদিত চা দিয়ে দেশের নিজস্ব চাহিদা পূরণ হয় না, তাই আমদানি করতে হয়। এ অবস্থায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন এই শিল্পকে একটা অচল অবস্থার দিকে নিয়ে যাবে।
এখন 1 কেজি চা তৈরি করতে 175 থেকে 180 টাকা যেখানে খরচ হয়, আর মার্কেটে যেটা বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা ধরে এভারেজ, সেইখানে তো আপনার মানে কোনো মার্জিনই নেই। সেইখানে যাই বেতন বাড়ানো হবে সেইটা দিয়ে চা শিল্পকে টিকিয়ে রাখা, আমার কাছে মনে হচ্ছে এখন এটা একটা মেজর ক্রাইসিসের দিকে যাবে।
এ অবস্থায় আগামী 23 আগস্ট ঢাকায় শ্রম অধিদপ্তরে চা বাগান মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে দাবি দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবার কথা রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষ। মানুষ হলো সৃষ্টির আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো। ঝিনুকের মাঝে যেমন মুক্তা থাকে, তেমনি আকাশ ও জমিনের মাঝে সেরা সৃষ্টি হল মানুষ। এজন্যই মানুষ আশরাফুল মাখলুকাত নামে পরিচিত। এই মানুষের প্রয়োজনেই আল্লাপাক নানা প্রজাতির উদ্ভিদ, প্রাণী ও পশু পাখির সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের বহু জায়গায় জীব জন্তু ও পশু পাখির কথা এসেছে। প্রায় প্রতি জায়গাতেই এসব সৃষ্টিতে আল্লাহর নিপুণ সৃষ্টি কৌশল বর্ণনা করা হয়েছে এবং প্রায় একই সাথে বলা হয়েছে যে এসব সৃষ্টির পেছনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।
তোমরা যদি চিড়িয়াখানায় যাও তাহলে নানা বিচিত্র সব পশু পাখি দেখতে পাবে। এদের এক একটির বৈশিষ্ট্য, বর্ণ, আকৃতি এবং স্বভাব এক এক রকমের। চিড়িয়াখানা প্রাণী জগতের একটা নমুনা মাত্র। বলা হয়ে থাকে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কোনো মানুষের পক্ষে এত প্রজাতির প্রাণী দেখা সম্ভব নয়।
সব প্রাণী দেখা বা তাদের সম্পর্কে জানা সম্ভব না হলেও আমাদের আশেপাশে যেসব পশু পাখি বাস করে তাদের সম্পর্কে আমরা ইচ্ছে করলে জানতে পারি। তাদের স্বভাব ও বৈশিষ্ট্য থেকে আমরা শিক্ষাও নিতে পারি।
বন্ধুরা, এসব কথা বলার উদ্দেশ্য নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ, রংধনুর আজকের আসরে আমরা পাখিদের নিয়ে একটি গল্প শোনাতে চাই, আর গল্পের পর থাকবে একটি গান, আর সবশেষে থাকবে ভারতের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা প্রযোজনে রয়েছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেকদিন আগের এক পাখি শিকারের কথা বলছি। শিকারি পাখিদের আটকানোর জন্য বিভিন্ন রকমের ফাঁদ পেতে রাখত। যেসব নিরীহ পাখি ওই ফাঁদে আটকে পড়ত, সেগুলো সে খাঁচায় ঢুকিয়ে বাজারে নিয়ে মানুষের কাছে বিক্রি করত।
পাখি বিক্রেতার দোকান নানা রকম পাখিতে ভর্তি ছিল। সব পাখি এক এক রকমের খাঁচায় বিচিত্র রকমের কিচির মিচির শব্দে সারাক্ষণ গুঞ্জরিত ছিল। চড়ুই পাখি, বুলবুল পাখি, তোতা পাখি, কবুতর, ময়না জাতীয় পাখি, কানারি পাখি, বন ঘুঘু জাতীয় পাখি সহ আরও বহু ধরনের পাখি ছিল তার দোকানে। এক এক পাখির এক এক রকমের সুর। বিচিত্র সুরে তারা দোকানকে সারাক্ষণ সুরের ঝংকারে মুখরিত করে রাখত। কোনো কোনো পাখি ছিল তারা শব্দ নকল করতে পারত। কেউ দোকানে ঢুকে সালাম দিলে কিছুক্ষণ পর সেই পাখি হুবহু সেরকম শব্দে সালাম দিত।
পাখি বিক্রেতার ক্রেতারাও ছিল বিভিন্ন রকমের। কেউ আসতো বুলবুল পাখি কেনার জন্য, কেউ আসতো কবুতর কিনতে। কোনো কোনো ক্রেতা আসতো পাখির সুরেলার সঙ্গীত শুনে হৃদয় মনে আনন্দ পাবার জন্য, প্রশান্তি লাভ করার জন্য। আবার কেউ আসতো পাখি কিনে নিয়ে জবাই করে মাংস দিয়ে কাবাব বানিয়ে খাবার জন্য।
কোনো কোনো ক্রেতা আসতো পাখির সঙ্গে খেলা করে সময় কাটাবে এই চিন্তা করে। এক এক ক্রেতা আসতো তোতা বা ময়না জাতীয় পাখি কেনার জন্য, আর এ জাতীয় পাখি কিনে নিয়ে তাদের কথা অনুকরণ করিয়ে আনন্দ পেত। এরকম পাখির বৈচিত্র্যের মতো মানুষ বা পাখি ক্রেতার মধ্যেও বৈচিত্র্য ছিল।
যাই হোক, একদিন পাখি বিক্রেতা গেল তার পেতে আসা জালের খোঁজ খবর নেয়ার জন্য। জালে কোনো পাখি আটকা পড়লে যত তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসা ততই ভালো। ফাঁদের কাছে গিয়ে দেখে বেশ কয়েকটা পাখি আটকা পড়েছে। কয়েকটা চড়ুই পাখির সাথে একটা কাকও রয়েছে। এগুলোকে দেখে দোকানদার বলল, কাক আবার আটকা পড়লো কি করতে? এই কাক তো বিক্রি হবে না। কেউ কি কাক কিনতে আসবে? কাকটাকে ছেড়ে দেওয়াই ভালো, সে তার ভাগ্য নিয়ে চলে যাক তার নিজের ভুবনে। কাক না তার গলার সুর আছে, না তার গোশত খেতে মজা আছে।
মনে মনে এইসব ভাবতে ভাবতে পাখি বিক্রেতা তার জালে হাত দিল কাকটাকে বের করে আনার জন্য। কাক পাখি শিকারীকে দেখেই ভয় পেয়ে গেল। তাই সে ভালো মতো একটা ঠোকর বসিয়ে দিল পাখি শিকারির হাতে। কাকের মারাত্মক ঠোকরে ব্যথা পেয়ে কোঁকিয়ে উঠল শিকারি। এরপর রেগে মেগে তীব্র চিৎকার দিয়ে কাককে বলল, আমি চেয়েছিলাম তোকে ছেড়ে দিতে, আর তুই কিনা আমার হাতে ঠোকর দিলি। ঠিক আছে, তোকেও খাঁচায় বন্দি করে রাখবো, যাতে আর কোনো দিন এই কাজ না করিস। উচিত শিক্ষা হবে তোর।
পাখি বিক্রেতা জালে আটকা পড়া চড়ুইগুলোর সাথে কাককেও নিয়ে গেল দোকানে, একটা খাঁচায় বন্দি করে রাখলো কাকটাকে। কাক দোকানে গিয়ে যখন আরো বহু পাখি দেখল খুশি হয়ে গেল। সবাইকে বলল, বন্ধুরা ভালোই হলো, সবাই মিলে আমরা চিন্তা করব কিভাবে এই খাঁচা থেকে পালানো যায়। চলো সবাই মিলে চিন্তা ভাবনা করি, পরামর্শ করি, দেখি কিভাবে কি করা যায়।
চড়ুই পাখিগুলো কিচির মিচির শব্দ তুলে বলল, ঠিক বলেছ, ওই পাখি শিকারের দোকান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার উপায় খুঁজে বের করতে হবে।
তোতা পাখি নিজেকে মনে করত পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ভালো পাখি। কাকের এই মুক্তির চিন্তা তার ভালো লাগলো না, বিশেষ করে খাঁচায় বন্দি সব পাখি কাকের কথাই সায় দেয়াতে তার আরো খারাপ লাগলো। তাই কাককে লক্ষ্য করে তোতা বলল, এসব কথা তোমার মতো একটা কালো পাখির মুখে মানাই না, চুপ করো, নিজের চরকায় তেল দাও।
কাক তোতা পাখির দিকে তাকিয়ে বলল, ছি ছি ছি, কি রকম অহংকারী তুমি, খাঁচার ভেতরে থেকে এত অহংকার দেখাচ্ছ, আর যদি মুক্তি পেয়ে আল্লাহর দেওয়া নিঃসীম আকাশে কিংবা সীমাহীন বন জঙ্গলে যেতে পারতে তাহলে কি করতে? তখন তো বোধ হয় বলতে, আমি পাখিদের খোদা, দেখছ না তোমার গলার সুরকে কিভাবে মানুষেরা শুরু করে ফেলছে। এই মানুষেরা আমাদের মতো পাখিদের জন্য কি করতে পারে, হয় খাঁচায় ভর্তি করে রাখবে অথবা জবাই করবেই তো, তুমি সেই মানুষদের কথা নকল করে এভাবে অহংকার করছ।
তোতা বলল, ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর বলতে হবে না, তোর ওই কর্কশ কণ্ঠস্বর বিশ্রী লাগছে, আমার কান ঝালাপালা হয়ে গেছে, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে, তুই যদি পারিস মানুষের কথা নকল করগে, যা।
কাক বলল, আমি কোন দুঃখে অনুকরণ করতে যাব, তোমার মতো কথা নকল করে মানুষের বাসায় খাঁচাবন্দি হয়ে থাকবো, আর খাঁচায় থেকে ভাঁড়ের অভিনয় করব, প্রশ্নই আসে না, সেই ভালো, মানুষ আমার কর্কশ কণ্ঠ শুনে ভালো না বাসুক, তোমার মতো খাঁচার ভেতর আটকে না রাখুক।
চড়ুইগুলো একসাথে বলে উঠল, আমাদের কিচির মিচির গুঞ্জরন অনেক ভালো, তোমার পছন্দ না হলে কানে তুলা দিয়ে রাখো।
কবুতরেরাও বলে উঠল, আমাদের বাক বাকুম শব্দ শুনতে যেরকমই লাগুক আমাদের জন্য সেটাই ভালো, আমাদের বাক বাকুম করতেই ভালোবাসি।
কাক এতক্ষণ চুপ করে বসে থেকে কি যেন ভাবছিল, সবার কথা শুনে এবার বলল, হ্যাঁ ঠিকই, চড়ুই পাখি কিচির মিচির শব্দ করতেই ভালোবাসে, আর পায়রারা বাক বাকুম, আর আমরা কাকেরা কা কা করতেই পছন্দ করি, ওই পংক্তিটা কি শোনোনি, কবুতরের সাথে কবুতর, শ্যানের সাথে শ্যান, স্বজাতির সাথে স্বজাতির হওয়া উচিত লেনদেন।
কাক আরো বলল, মানুষেরা কিন্তু আমাদের পাখিদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করেনি, তোতা পাখি যখন মানুষের কথা নকল করলো তখনই মানুষ তোতাদের ধরে বাসায় নিয়ে খাঁচায় রাখতে শুরু করলো, আর এই তোতার কারণে আমাদেরও সমস্যা সৃষ্টি হয়েছে, তাই হে তোতা জান, মানুষের ভাষা নকল করে তুমি যেহেতু মজা পাও সেহেতু তুমি এখানেই থাকো, সারা জীবনের জন্য মানুষের খাঁচায় বন্দি থাকো, আর আমি ভালো করেই জানি আমার কি করা উচিত।
কাকেরা এমন ভাবে কা কা করে চেঁচামেচি করতে লাগলো যে পাখি বিক্রেতার মাথাটাই খারাপ করে দিল। একদিকে কাকেদের কা কা শব্দ শুনে দোকানের আশেপাশে আরো যত কাক ছিল সবাই সে দোকানের আশেপাশে সমবেত হলো এবং অভ্যাসবশত সমস্বরে কা কা করতে লাগলো।
দোকানদার তার কাজের জন্য অনুতপ্ত হয়ে বিরাট খাঁচার দুয়ার খুলে দিল, আর কাকের সাথে আরও কিছু পাখিও সুযোগটাকে কাজে লাগিয়ে উড়ে গিয়ে মুক্ত আকাশে চলে গেল। কিন্তু তোতা পাখি রয়ে গেল খাঁচায়, মানুষের কথা নকল করার জন্য সে আপন খাঁচাতেই বন্দী হয়ে রইল।
এই ঘটনার পর থেকেই কেউ যখন বলতে চায় বা বোঝাতে চায়, মানুষের উচিত তার সম মনাদের সাথে উঠা বসা চলাফেরা করা, তখনই তারা এই পংক্তিটা উচ্চারণ করে।
কবুতরের সাথে কবুতর, শ্যানের সাথে শ্যান, স্বজাতির সাথে স্বজাতির হওয়া উচিত লেনদেন। বন্ধুরা, দেখলে তো মানুষের কথা নকল করতে গিয়ে তোতা পাখির কি পরিণতি হল। সত্যি বলতে কি, যার যে বৈশিষ্ট্য সে অনুযায়ী কাজ করা উচিত, কোনোভাবেই অন্যকে নকল বা অনুকরণ করা উচিত নয়।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এপর্যায়ে রয়েছে একটি আঞ্চলিক গান। বরিশাল অঞ্চলের এ গানটির গীতিকার ও সুরকার আব্দুর রাজ্জাক রাজু, আর গেয়েছে শিশু শিল্পী সারামণি।
মুই পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয়, পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়, ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়। মুই পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয়, পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়, ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়। লেখা পয়জা মানু মুসায় না শয়তানে, পড়ার কালে খেলার কথা কয় কানে কানে, লেখা পড়া মানু মুসায় না শয়তানে, পড়ার কালে খেলার কথা কয় কানে কানে, কয় পশ্চিম পাড়ার সমিদায় দলবল লইয়া মাডে যায়, পশ্চিম পাড়ার সমিদায় দলবল লইয়া মাডে যায়, পড়ার টেবিল সাজা তুইও মাটির দিকে আয়, ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়। মুই পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয়, পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয়, পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়, ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়। বড়া থুইয়া টিভি দেখলে ঘুমায় না মোর সোহে, পিছন দিয়া সোপার মারে আব্বু যদি দেহে, পড়া থুইয়া টিভি দেখলে ঘুমায় না মোর সোহে, পিছন দিয়া সোপার মারে আব্বু যদি দেহে, কয় এখন তোর ঘুম গেছে কই এ জালামুই কেমনে সই, এখন তোর ঘুম গেছে কই এ জালামুই কেমনে সই, কত কষ্টের কথা বাসে মোরে পরান্ডায়, ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়, ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সুহেয়াদ বুলায়।
বন্ধুরা, সারামণির চমৎকার কণ্ঠে গানটি শুনলে এই গানটিতে তোমাদের অনেকের মনের কথাই বলা হয়েছে। মনে যাই আসুক, পড়াশোনা কিন্তু ঠিক মতোই করতে হবে। যাই হোক, এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়ার এক নতুন বন্ধুর সঙ্গে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম নওরোজ আরিনা।
নওরোজ আরিনা তোমার নাম? বাহ, বেশ সুন্দর নাম তো। তো আরিনা, তোমার নামের অর্থ কি?
আমার নামের অর্থ নওরোজ মানে হচ্ছে নববর্ষ, আরিনা মানে আলো।
বাহ, চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো?
আমি মোনার স্কুল অফ হিউম্যান এক্সেলেন্সে পড়ি, ক্লাস 7 এ পড়ি আমি।
আরিনা, পড়াশোনা ছাড়া অবসর সময়ে তুমি আর কি কি করো?
আমি পড়াশোনা ছাড়া ড্রয়িং করতে, হাতের কাজ করতে, কোরআন শরীফ পড়তে ভালোবাসি।
তুমি দেখছি অবসর সময়কে ভালোভাবেই কাজে লাগাও। তো আজকের আসরের প্রথমে তুমি কি শোনাতে চাও?
আমি আজকে আয়াতুল কুরসি শোনাবো।
আয়াতুল কুরসি শোনাবে? ঠিক আছে, শোনাও।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا الله والحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم ومن خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات وما في الأرض ولا يحوطه
তোমার তেলাওয়াত বেশ ভালো হয়েছে, তবে শেষের দিকে একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছ। আশা করি বিষয়টি খেয়াল রাখবে ভবিষ্যতে। তো আরিনা, ছোট্ট বন্ধুদেরকে তুমি আর কিছু শোনাবে?
আমি একটা রবীন্দ্রনাথের লেখা ইংলিশ পোয়েম শোনাতে চাই। পোয়েম এর নাম ফ্রিডম।
আচ্ছা ঠিক আছে, শুরু করো।
Freedom from fear is the freedom I claim for you, my motherland. Freedom from the burdens of age, bending your hairs, breaking your back, blinding your eyes to the reckoning. Calls of fetters, fetters from the shackles of slumbers wherewith you freedom yourself in night's stillness, measuring to the start that speak of truth, adventure paths.
তোমার ইংরেজি কবিতা বেশ ভালো হয়েছে। তো বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে টিচার হতে চাই।
তোমার মনের ইচ্ছা পূরণ হোক, আমরা এ দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ায় নওরোজ আরিনা, তোমাকে অনেক 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 ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 18 আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, গুম বিচার বহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত চাই জাতিসংঘ। দৈনিক মানব জমিন, জ্বালানি তেলের দাম 8 মাসে সর্বনিম্ন। দৈনিক প্রথম আলো, ষড়যন্ত্র করে কাউকে হত্যা করে ক্ষমতা পাওয়া যাবে না। ওবায়দুল কাদের, দৈনিক যুগান্তর, গার্ডার দুর্ঘটনা তদন্তের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি নেই চীনের। দৈনিক কালের কণ্ঠ, আগামী 1 মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে পরিকল্পনা মন্ত্রী। দৈনিক নয় দিগন্ত, ভারতের শিরোনাম, একাধিকবার তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন দিলীপ ঘোষ, চাঞ্চল্যকর দাবি সৌগত রায়ের। দৈনিক সংবাদ প্রতিদিন, কেউ ছাড়া পাবে না, সময়ে সবকিছু প্রমাণ হবে, আদালতে ঢোকার মুখে বললেন পার্থ। দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, গুম বিচার বহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ।
ঢাকা সফরের সমাপনী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাশিলেট। কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো ঘটে সে ব্যাপারে সরকারের কাছে এর আগে ব্যাখ্যা চেয়েছে, সরকারের সাথে আলোচনা করেছে, সেটি হয়েছে নিউ ইয়র্কে, সেটি হয়েছে ঢাকায়। এই বিষয়গুলোতে জাতিসংঘের মানবাধিকার কমিশন সন্তুষ্ট নয়, এটা বোঝা যায়। অর্থাৎ সরকার যে ব্যাখ্যা দিয়েছে বা সরকার যে অবস্থান এ পর্যন্ত তাদের কাছে পরিষ্কার হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়। পৃথিবীর যে কোনো দেশের নাগরিকের স্বাধীনভাবে বাঁচার, স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। এখানে সরকার হবে প্রত্যেকটা দেশের নাগরিকের প্রধান রক্ষা কবচ, কিন্তু তা না হয়ে যদি সরকারের কাছে নিরাপত্তাহীনতায় ভোগে তাহলেই প্রশ্ন ওঠে। বাংলাদেশের অন্ততপক্ষে বিরোধী দলগুলোর অভিযোগ এমনই যে তারা সরকারের কাছে নিরাপত্তা পাচ্ছে না, বরং সরকার তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, কিন্তু সরকার আলটিমেটলি যে কোনো দেশের সব নাগরিকের অভিভাবক। অভিভাবক হিসেবে তার ছত্রছায়ায় থাকার অধিকার কিন্তু নাগরিকের আছে। রাষ্ট্রের কাছে নাগরিক যখন এই সুবিধাটা না পায় তখনই যত গোল বাধে। বাংলাদেশেও অনেকটা তাই হয়েছে। আমরা এতদিনের আলাপ আলোচনায় পরিস্থিতি পর্যবেক্ষণে যা বুঝতে পারি, এই জায়গায় জাতিসংঘ এসে কতটুকু এই নিশ্চয়তা দিতে পারবে আমরা জানি না, কিন্তু এই নিশ্চয়তা থাকা উচিত যে দেশের নাগরিকের নিরাপত্তা থাকবে, তার স্বাধীনতা থাকবে, এবং এই জায়গা থেকে সরকারকেই কাজ করতে হবে। যদি সরকারের ভিতরে কোনো জায়গা থেকে এই ত্রুটি বিচ্ছেদগুলো থাকে তাহলে তা অবশ্যই তাদেরকেই সংশোধন করতে হবে। দিন শেষে দেশের নাগরিকদের নিয়েই সরকারের কার্যক্রম। দেশের নাগরিক খুশি তো সরকারের জন্য সেটি বড় প্রাপ্তি।
জনাব সিরাজুল ইসলাম, রেডলাইন মানলে এবং অর্থনৈতিক সুবিধা নিশ্চিত হলে পরমাণু চুক্তি হবে, ইরানের এ বক্তব্য থেকে মনে হচ্ছে তেহরানের শর্তের ভিত্তিতে পরমাণু সমঝোতা পুনর্বহাল হবে, কি বলবেন আপনি?
জি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান কি চায়, ইরানের অবস্থান কি, ইরানের মনোভাব কি, তা পরিষ্কার হয়ে উঠেছে। এখন অনেকেই সমালোচনা দৃষ্টিকোণ থেকে বলতে পারে ইরানের শর্ত মোতাবেক কি পরমাণু সমঝোতা পুনর্বহাল হবে। আমি ঠিক এইভাবে বিষয়টি দেখব না যে ইরানের শর্ত মোতাবেক পরমাণু সমঝোতা পুনর্বহাল হবে। তবে আমি এই কথা বলবো যে ইরান যেহেতু একটা বড় স্টেক হোল্ডার, একটা বড় পক্ষ, সেক্ষেত্রে ইরানের বক্তব্য অবশ্যই অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার যে এক পক্ষ হচ্ছে ইরান আর এক পক্ষ হচ্ছে ছয় জাতি গোষ্ঠী, বর্তমানের পাঁচ জাতি গোষ্ঠী। তার মানে 50-50, এক ভাগে থাকে ইরান, এক ভাগে থাকে ছয় জাতি গোষ্ঠী। ইরানের কথার গুরুত্বটা মূলত এখানেই। অর্থাৎ পরমাণু সমঝোতা হবে কি হবে না সেটা অবশ্যই ইরানের পক্ষ থেকে নির্ধারণ করার অনেক জায়গা এবং অনেক কারণ আছে। তবে ইরান অতিরিক্ত বা বাড়তি কোনো শর্ত চাপিয়ে দিয়ে এরকম চুক্তি করতে চায় তা কিন্তু না। ইরানের বক্তব্য খুব সহজ। ইরানের বক্তব্য হচ্ছে যে ইরান কখনোই তার পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট করেনি, এবং এই কথা প্রমাণ হওয়ার পরেই কিন্তু 2015 সালে চুক্তি সই হয়েছিল। তারপরে আমেরিকা সেই চুক্তি লঙ্ঘন করেছে। এখন ফিরে আসতে হলে আমেরিকাকে সেই চুক্তি মানতে হবে, সেই শর্তগুলো মানতে হবে, এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং এটি অতি বাস্তব আমরা যা বুঝতে পারি। ইরানের রেড লাইন অর্থাৎ ইরান যে বিষয়গুলোতে আপোষ করবে না সেই সব নিয়ে যদি কথা বলা হয় আর চুক্তি আশা করা হয় তাহলে ইরান তা করবে না, এটা পরিষ্কার।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের আগে ও পরে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন প্রবীণ তৃণমূল নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায়। যদিও সৌগতের সে দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দিলীপ। পাল্টা সৌগতকে জোকার বলে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বৃহস্পতিবার দিলীপের এক মন্তব্যের জবাব দিতে গিয়ে সৌগত রায় বলেন, আমি শুনেছিলাম দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিতে চান, বিধানসভা নির্বাচনের আগে ও পরে এ নিয়ে আলোচনা হয়, সে কথা আমার কানে এসেছিল। সৌগতের এই দাবি সত্যি হলে সেটা সত্যি
চমকপ্রদ, কারণ বিধানসভা ভোটের আগে দিলীপ বাবু বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। বিধানসভার পরেও বেশি কিছুদিন ওই পদে ছিলেন তিনি। যদিও ঠিক কোন সময় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সেটা স্পষ্ট নয় সৌগতের কথায়। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, এসএসসি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আবার তোলা হয়েছে আদালতে। বৃহস্পতিবার আদালতের প্রবেশপথে দাঁড়িয়ে পার্থের মন্তব্য, কেউ ছাড়া পাবে না, একটু থেমে তার সংযোজন, সময়ে সবকিছু প্রমাণ হবে। যদিও কেউ বলতে কাদের ইঙ্গিত করলেন প্রাক্তন মন্ত্রী, সময়ে কি প্রমাণ হবে তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি তিনি। পার্থকে রাখা হয়েছে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে, অর্পিতা রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। বুধবার সেখানে তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরে এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। চলতি মাসের শেষের দিকে তুরস্কের বামপন্থী প্যাট্রিয়টিক পার্টির চেয়ারম্যান দুগু প্যান্সেক সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে যাবেন এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের রেড লাইন মানলে এবং অর্থনৈতিক সুবিধা নিশ্চিত হলে পরমাণু চুক্তি হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েনের পর স্বাভাবিক সম্পর্কে ফিরে গেল ইসরায়েল ও তুরস্ক, ইসলামী জিহাদের নিন্দা। বাংলাদেশে ডলার সংকটের দায়ে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এবং বহিরাগতদের ভোটাধিকার দিয়ে জম্মু কাশ্মীরের জনগণকে ক্ষমতাহীন করার ষড়যন্ত্র করা হচ্ছে মুফতি মেহবুবার অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন কামনা করে এখনই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।